অঙ্গীকার করতে হবে, মেনে নিতে হবে, তবে সনাতন ধর্ম আলোচনা সুষ্ঠু সর্বাঙ্গ সুন্দর হবে। এই চারটি সম্প্রদায়ের কথা বলেছেন বেদনিষ্ঠ সম্প্রদায়, কিভাবে সেটা শাস্ত্রে প্রমাণ করছেন। রামানুজং শ্রীশ্রী চক্রে মধ্যাচার্যং চতুর্মুখ স্ত্রী বিষ্ণু স্বামীনং রুদ্র নিম্বাদিত্যং চতুর্শন, চার সম্প্রদায়ের কথা উল্লেখ করছেন। রামানুজ কে স্বীকার করলেন গুরুরূপে শ্রীজি লক্ষ্মীজি, মধ্যাচার্যং চতুর্মুখ, চতুর্মুখ ব্রহ্মা লোকপিতামহ ব্রহ্মা, তিনি মধ্যাচার্যকে তার সম্প্রদায় আচার্য প্রবর্তক আচার্য বলে স্বীকার করলেন। শ্রী বিষ্ণু স্বামীনং রুদ্র শিব ঠাকুর তার সম্প্রদায়ের আচার্য বলে বিষ্ণু স্বামীকে স্বীকার করলেন। নিম্বাদিত্যং চতুর্শন সনক সনন্দন সনাতন সনত কুমার, এই চতুর্শন এরা নিম্বাদিত্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন। এই চার সম্প্রদায় সমগ্র জগতে সনাতন ধর্ম প্রচার করেছেন, সনাতন বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম প্রচার করেছেন। আমরা যদি শ্রী ভগবানের সাধন ভজন করতে চাই, উপাসনা করতে চাই, এই চার সম্প্রদায়ের যে কোনো এক সম্প্রদায়কে অঙ্গীকার করতে হবে, মূল বলে মেনে নিতে হবে, তা না হলে সাধন ভজন হবে না, ঈশ্বর প্রাপ্তি হবে না, এ কথা লেখা আছে। ব্রহ্মবিদ্যা আসছে কোথা থেকে? স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে আসছে। তার থেকেই তিনি উপদেশ করেছেন চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা নারদ ঋষিকে উপদেশ করেছেন, নারদ ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে উপদেশ করেছেন, ঠিক এইভাবে সেই ব্রহ্মবিদ্যা জগতে প্রচারিত হয়েছে। ব্রহ্মা দেবানাং প্রথম সম্ভুব বিশ্বস্য কর্তা ভুবনস্য গোপ্তা সব্রহ্ম বিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠাম অথর্বায় জ্যেষ্ঠ পুত্রায় প্রাপ। অথর্বণকে তিনি প্রথম উপদেশ করলেন সেই ব্রহ্মবিদ্যা, পরপর এইভাবেই আসছে, সেই সনাতন ধর্মতত্ত্বে জগতে প্রচারিত হয়েছে। এই ধর্মতত্ত্ব কথা গীতার মধ্যেও আমরা পাই। আপনারা গীতা আলোচনা করেন, গীতার মধ্যেও এই কথাটা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, যেখানে কৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, আমি তোমাকে যে সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করছি, সেই সনাতন ধর্মতত্ত্ব পূর্বে আমি বিবস্বানকে বলেছিলাম, সূর্যদেবকে বলেছিলাম, ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহমব্বয়ম, বিবস্বান মনবে প্রাহ। আমি বিবস্বানকে বলেছি, তিনি মনুকে বলেছেন, মনু রিক্সা তবে প্রবীত, মনু ইক্ষাকুরাজাকে বলেছিলেন। ঠিক এইভাবে এই সনাতন ধর্মতত্ত্ব জগতে প্রচারিত হয়েছে। কথাটা শুনে অর্জুন তো বোকালোকের ভান করছেন, অজ্ঞ অতাত্ত্বিক জনের ভান করছেন তিনি। তিনি বললেন, ঠাকুর এটা কি করে হতে পারে, তুমি তো সেই দিন জন্মগ্রহণ করলে, আর সূর্যদেব কতকাল ধরে আছেন তিনি, তো তুমি সূর্যদেবকে উপদেশ করেছো, এই কথা কি করে মানবো, বিশ্বাস করবো কি করে? যে প্রশ্ন আমাদের মধ্যে উকি ঝুঁকি মারে, যে সন্দেহ আমাদের মধ্যে আসে, সেই কথা অর্জুন প্রশ্ন করে বসলেন। অপরং ভবতু জন্ম পরং জন্ম বিবর্ষত কথম এতদেবি জানিয়াং তমাদৌ প্রত্যবানিতি, এটা কি করে মানব? বিবর্ষান সূর্যদেব কতকাল ধরে আছেন, আর তুমি সেদিন জন্মগ্রহণ করলে, তুমি সূর্যদেবকে উপদেশ করেছো, বিশ্বাস করবো কি করে? এই প্রশ্নের উত্তর কৃষ্ণ দিয়েছেন গীতায়, বহুনি মে ব্যতীতানি জনমানি তবচার্জুন তন্নহং বেদ সর্বাণি নত্তং বিদ্ধ পরন্তব। হে অর্জুন, সনাতন সংরক্ষণের জন্য তুমি আমি এই জগতে বহুবার এসেছি, তুমি এসেছো নর নারায়ণ, নারায়ণ সেখানে কৃষ্ণ, আর নর হলেন অর্জুন, সখা অর্জুন, আমার লীলাপুষ্টির জন্য তুমি আমার সঙ্গে এসেছো, বহুবার এসেছো, বহুবার আমরা এসেছি গেছি। হে পরন্তপ, তুমি সব কথা মনে রাখতে পারো নি, আমার কিন্তু সব মনে আছে। এই যে কথাগুলো, এর ভিতরে আমাদের ব্রহ্ম ইতিহাস, শ্রৌত পন্থা, শ্রৌতবাণী কিভাবে জগতে এসেছে তার একটা ইতিহাস রয়েছে। সুতরাং এটা চট করে একটা আকাশ থেকে ঢিপ করে পড়েছে এমন জিনিস নয়। সনাতন ধর্মতত্ত্ব এইভাবে জগতে প্রচারিত হয়েছে, স্বয়ং ভগবান সেটা প্রচার করেছে। শ্রীমদ ভাগবত কথা আলোচনা করতে গেলে সেইটাই আসে। আমি আগেই আপনাদের কাছে নিবেদন করেছি যে ভাগবত ধর্ম যা, সনাতন ধর্ম তাই, আত্মধর্ম তাই, নিত্য ধর্ম তাই, একই কথা। ভাগবত, ভাগবতের যে ইতিহাস সেটাও এইভাবেই বিবৃত হয়েছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে ভাগবত বর্ণনা করেছেন তার পূর্ব ইতিহাস ওই একই, সেখানেও নারায়ণ কৃষ্ণ সেখানে উপদেশ করেছেন চতুর্মুখ ব্রহ্মাকে, চতুশ্লোকী ভাগবত সিনপসিস। ব্রহ্মা নারদ ঋষিকে উপদেশ করেছেন সেই চতুশ্লোকী ভাগবত, আর কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন অত্যন্ত বিষণ্ণ বদনে তার সন্ন্যাপ্রাট বদরিকাশ্রমে বসেছিলেন, তখন গুরু নারদ ঋষি এসে তাকে সেই চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন। এইভাবে তত্ত্ব দর্শন জগতে প্রচারিত হয়েছে। সুতরাং এর পিছনে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা ছেলে খেলা কথা নয়, ভগবানের শ্রীমুখ থেকে এইসব কথাগুলো এসেছে। আমরা যদি চৈতন্য উপনিষদ দেখি, তার ভিতরেও ঠিক এই জাতীয় কথা আছে। সেখানে ব্রহ্মা তার পুত্র পিপ্পলাদকে এই সনাতন ধর্মতত্ত্ব ব্যাখ্যা করছেন, অথ পিপ্পলাদ সমীপ পানির ভগবন্তম, ভগবান কলু পাপাচ্ছন্না প্রজা কথম উচ্চারণনীতি। পিপ্পলাদ জিজ্ঞাসা করছেন ব্রহ্মাকে, প্রভু কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে, আমায় দয়া করে বলুন। তখন ব্রহ্মা বলছেন, রহস্যং তে বদিষ্যামি, নবদ্বীপে জাহ্নবীতীরে নবদ্বীপে গোলোকাক্ষ ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতি তবে এতে শ্লোকা ভবন্তি। ওই ইতিহাস টেনে নিয়ে আসছেন, কে কোথা থেকে কিভাবে আসছেন। স্বয়ংরূপ কৃষ্ণচন্দ্র তিনি গৌরাঙ্গ মূর্তিতে নবদ্বীপে আবির্ভূত হচ্ছেন। তিনি জগৎ উদ্ধার করবেন, নাম প্রেম প্রচার করবেন, আপামর জনগণকে প্রেম দান করবেন। কথা লেখা ইতিহাসটা তো ওইভাবেই এসেছে। গুরুনিষ্ঠ ধর্ম ওটা পাই কোথা থেকে, সদ্গুরুর কাছ থেকে পাওয়া যায়। ওটা এই ইতিহাস, এই ব্রহ্মবিদ্যার ইতিহাস সদ্গুরুর ত্রিমুখ থেকে শ্রবণ করতে হবে, অন্য কোথাও এই ইতিহাস পাওয়া যায় না। তার ভিতরে শক্তি আছে, মন্ত্র তার ভিতরে শক্তি প্রয়োজন। বাজারে বহু মন্ত্রের বই আছে, সাঁওতালি বশীকরণ তন্ত্র, কামাখ্যা তন্ত্র, বহু সাপের বিষ ছড়ানো মন্ত্র, ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী ইত্যাদি ঝড়াবার মন্ত্র বহু বই বাজারে পাওয়া যায়। সেই বইটা নিয়ে এসে পড়লে, মন্ত্র মুখস্থ করলে, মন্ত্র করলে কোনো ফল হবে না। সেই মন্ত্র যার সাধনা আছে, সেই মন্ত্রতে যার সিদ্ধি হয়েছে, তার কাছ থেকে মন্ত্র নিলে পরে মন্ত্রকে ফল হবে। ঠিক সেইভাবে, ঠিক সেইভাবে রূপ রয়েছে, রূপ রয়েছে, আকার রয়েছে। বৈদিক মন্ত্রের প্রত্যেকটি মন্ত্র রূপবান, আকার আকারবান। সেই মন্ত্র সাধনা করলে, জপ করলে সেই মন্ত্র মূর্তিমতি হয়ে সাধক সাধিয়াকে দর্শন নেন এবং তার কার্যোদ্ধার করেন। সুতরাং সবটাই বাস্তব, এগুলো মিথ্যা নয়। সাধন ভজনে যারা আমরা চালাকি চাতুরি করব, তাদের কাছে মন্ত্র সেখানে রূপ নিচ্ছেন না, বাস্তবতা প্রদর্শন করছেন না, সেই শিক্ষা রয়েছে। বেদনিষ্ঠ ধর্ম মানে বৈদিক সনাতন ধর্ম। আমাদের পূর্ব পূর্ব আচার্যগণ মুনি ঋষিগণ সেই বৈদিক ধর্মই গ্রহণ করে তারা প্রচার করেছেন এই জগৎ। ভগবান কেমন, কালকে সামান্য একটু আলোচনা করে রেখেছি। ভগবদ ভজন, ঈশ্বর উপাসনা আমাদের প্রয়োজন। সেই ভগবান কেমন, কাল আলোচনা করেছি যে তিনি নিরাকার, তিনি নির্বিশেষ, তিনি নির্গুণ, তিনি নিঃশক্তি। এই সব কথাগুলো আজ আমাদের ভিতরে খুব বেশি প্রিভেল করছে, আমরা লুফে নিচ্ছি এই নেগেটিভ আইডিয়াটাকে। কিন্তু এর অর্থ কি? এই যে নিরাকার নির্বিশেষ নির্গুণ নিঃশক্তি কথাগুলো বলা হয়েছে, এর অর্থটা কি? বৈদিক মতবাদে চলে যেতে হবে। বেদ এ নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন, শ্রুতি উপনিষদ এ নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন? এই যে নেগেটিভিটি, আজ আমাদের এমনই নাস্তিক ভাব প্রবণতা, আমরা সব জিনিসটাকে অস্বীকার করতেছি এবং মনে করি যে এর ভিতরে বোধ হয় আমাদের কিছু বাহাদুরি আছে। আমি যদি ভগবানকে না মানি, মেনে তো বসে আছি হাজারবার, তথাপি তর্কের খাতিরে ভগবান টগবান নাই মানি না ওঠায়, আর যখনই বিপদে পড়ি তখনই জ্যোতিষীর কাছে ছুটে যাই। দেখুন তো মশাই, আমি ইলেকশনে দাঁড়াবো, আমি মন্ত্রী, আমার মন্ত্রিত্ব থাকবে কিনা, দশজন জ্যোতিষীর কাছে আমি যাই। তাহলে ভিতরে ভিতরে মানি, বাইরে লোককে দেখাই আমি ওসব মানি জানি না, ওটাই ব্যাপারটা। ভগবান যদি নিরাকার হবেন তাহলে জগতে এই আকার কোথা থেকে এলো? পাশ্চাত্য দুনিয়া নাস্তিক্যবাদ শিক্ষা দিয়েছেন, আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড, শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়েছে, একটা থিওরি এসেছে নাস্তিকগণের থিওরি। এটা কিন্তু প্রমাণিত নয়। শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি, যিনি স্রষ্টা তার সমস্ত শক্তি আছে, সৃজনী শক্তি আছে, ক্ষমতা আছে, তাই তিনি এই অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন। তাই দেখতে পাচ্ছি এখানে বৃক্ষ তৃণগুলি লতা পশু পাখি মনুষ্য গোষ্ঠী, সেই মানুষের ভিতরে স্নেহ মায়া মমতা ইত্যাদি দেখতে পাচ্ছি। সেই ভগবানকে বলবো নিরাকার, তার কোনো আকার নেই বলতে লজ্জ হওয়া উচিত। আমরা যদি বলি সন্তান হয়ে আমার পিতামাতা নিরাকার, পিতামাতা খুশি হবেন তো? পিতামাতা আমাদের উপর স্নেহাশীর্বাদ বর্ষণ করবেন তো? কখনোই না। ঠিক এইভাবে যুক্তি দিয়ে শাস্ত্রে বুঝানো হয়েছে, ভগবান যদি সাইফার হন, ভগবান যদি সাংখ্যের পুরুষ হন, নিষ্ক্রিয় পুরুষ হন, তাহলে জগৎ সৃষ্টির সম্ভাবনা ছিল না। তার ক্ষমতা আছে, সৃজনী শক্তি আছে, তাই সৃষ্টি করেছেন। সুতরাং শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি। শূন্যবাদ মানে নাস্তিক্যবাদ, নিহিলিজম। এই নিহিলিজম, প্যান্থিজম, মায়াবাদ একই কথা। আচার্য শঙ্কর, শঙ্করাচার্য, তিনি এই নাস্তিক্যবাদের উপরে বেশ করে তার মায়াবাদ নির্বিশেষবাদ প্রচার করেছেন। বুদ্ধের শূন্যবাদের উপর কিছু সুগার কোটিং করে তিনি ব্রহ্মবাদ প্রচার করেছেন। সেই শ্লোকই কালকে উচ্চারণ করেছিলাম, আজ আবার বলি, মায়াবাদ অসৎশাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধম উচ্যতে ময়ৈব বিহিতং দেবী কলো ব্রাহ্মণ মূর্তিনা। হে দেবী পার্বতী, আমি কলিকালে ব্রাহ্মণের গৃহে গিয়ে জন্মগ্রহণ করব, মায়াবাদ রূপ অসৎশাস্ত্র প্রচার করব, সেটা হলো প্রচ্ছন্ন বৌদ্ধবাদ, ভগবানের আদেশ, তাই আমাকে এটা করতে হচ্ছে। ভগবান আদেশ করেছেন, সাগমী কল্পিত স্তঞ্চ জনান মদ বিমুখান কুরু মঞ্চ গোপয় যেন সৎসৃষ্টি রেশুত্তরোত্তরা। হে শঙ্কর, হে শিব, তুমি শ্রুতির অপব্যাখ্যা দাও, মায়াবাদ রূপ অসৎশাস্ত্র প্রচার করো তুমি, আমার ভক্তের পদ রোধ রোধ করছে অসুর নাস্তিকগণ, তাদিওকে ঠিক চলতে দাও, এদের ভুলিয়ে দাও। অসুর মোহন লীলা প্রকাশ করেছেন এখানে ভগবান আচার্য শঙ্করের দ্বারা। সুতরাং শঙ্করাচার্যের সমালোচনা হচ্ছে না, সেই জন্য এই চৈতন্য চরিতামৃতের ভিতরে লাইন আমরা দেখতে পাই, আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। কিন্তু এই মতবাদ যারা নেবেন তারা কোন দলে পড়ছেন? তারা নাস্তিক্যবাদের ধূর বহনকারী। সেই কথাই তো শাস্ত্রে বলা হলো, আস্তিক আর নাস্তিক কি জগতে সমান সম্মান পাবে? কখনোই নয়। নাস্তিক যারা তারা ভগবত বিরোধী এলিমেন্ট, আর আস্তিক যারা তারা হচ্ছেন ভগবানকে মেনে নিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি অর্পণ করছেন। এই তো দুটো ভাগ রয়েছে গীতার মধ্যে, বাক্য পরিস্ফুট, ভাগবতের মধ্যেও সেই একই রকম শ্লোক আছে, দৌ ভূত সর্গ লোকেস্মিন দৈব আসুর এব চ বিষ্ণু ভক্ত ভাবের দৈব আসুরস্তৎ বিপর্যয়। এই জগতে দুই শ্রেণীর মানুষ আছে, কৃষ্ণ অর্জুনকে বলছেন, এক হলো দৈবী ভাবাপন্ন, এক হলো আসুরিক চিন্তা বিশিষ্ট। যারা ভগবানের আনুগত্য স্বীকার করছেন তারা হলেন দৈবী ভাবাপন্ন, আর যারা ভগবানের আনুগত্য অস্বীকার করছেন তারা হলো নাস্তিক আসুরিক ভাবাপন্ন। বলে দিচ্ছেন গীতার ষোড়শ অধ্যায় আলোচনা করুন, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, তার ভিতরে কৃষ্ণ নিজেই নাস্তিকগণের চার তালিকা দিয়ে যাচ্ছেন। হে অর্জুন শোনো, কত প্রকার নাস্তিক আছে শোনো। প্রথমেই বলছেন অসত্যম অপ্রতিষ্ঠান্তি জগদাহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্নত কাম হইতুকম। অনেকগুলো এ ঢুকিয়ে দিলেন এর মধ্যে। অসত্যম অপ্রতিষ্ঠান্তি, ব্রহ্মসত্য জগনে মিথ্যা থিওরি নিয়ে এলেন, যা নিয়ে আজ দুনিয়া ডামাডোল। ব্রহ্ম যদি সত্য হন তাহলে জগৎও সত্য, জগৎ অনিত্য, কিন্তু ব্রহ্ম যদি সত্য তাহলে জগৎও সত্য, আর ব্রহ্ম যদি মিথ্যা তাহলে জগৎও মিথ্যা। জগৎ আপুর অনিশ্বরম। আর এক প্রকার নাস্তিক আছে জানো অর্জুন, তারা ভগবান ভগবান কেউ মানে না। এই জগৎ বিশ্বের যে একজন মূল মালিক আছেন, কন্ট্রোলার আছেন, নিয়ামক আছেন, তারা মানে না। ভগবান ভগবান ঈশ্বর টিশ্বর মানি নমশাই, জগৎ আহুরণীশ্বরম, এই এক নাস্তিক। অপরস্পর সম্ভূতম, আর এক নাস্তিক, তিনি বলছেন কে ভগবান ভগবান সৃষ্টি করেছে এসব জগৎ। অপরস্পর সম্ভূতম, অ্যাটমস মলিকিউলস থিওরি বলছেন, কণাদের বৈশেষিক দর্শন, নাস্তিক দর্শন। অনু পরমাণু সংঘাতে এই বিশ্ব সৃষ্টি হয়েছে বলছেন একজন, আর একজন বলছেন প্রকৃতিবাদী, তিনি বলছেন এই প্রকৃতি থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। ইমন্যত কাম হইতুকম, আর একজন বলছেন ভগবান ভগবান মানতে পারি, একজন আছেন আমাদের উপরওয়ালা, কিন্তু তিনি আমাদের কল্যাণের জন্য জগৎ সৃষ্টি করেননি, তিনি তার কামনা বাসনা চরিতার্থ করবার জন্যই সৃষ্টি করেছেন জগৎ। এইসব নাস্তিকের তালিকা দিয়ে গেছেন ভগবান কৃষ্ণ। গীতার মধ্যে এরকম বহু নাস্তিকের তালিকা রয়েছে, সবগুলো খণ্ডিত হয়েছে সনাতন শাস্ত্রে একটা একটা করে। প্রকৃতিবাদী প্রকৃতিবাদ খণ্ডন করেছেন, গীতার শ্লোকের মধ্যেই আছে। আপনারা গীতা আলোচনা করেন, খুব বেশি আলোচনা করবার আমার প্রয়োজন নেই, আমি মাত্র দিগদর্শন করব দুটি একটি শ্লোক, যেখানে কৃষ্ণ বলছেন অর্জুনকে মায়া উদ্ধক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। অর্জুন, আমার অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি করতে পারে, আমি যদি তার শক্তি হরণ করি পারে না কিছু করতে। শক্তি আমাকে বাদ দিয়ে নয়, সে যখনই আমাকে বাদ দিয়ে কিছু করতে চায় তখনই সে ফেল করে সবটা। আমার অধ্যক্ষ চরাচরণ, অর্জুন আমার অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি করতে পারে, আমি যদি তার শক্তি হরণ করি পারে না কিছু করতে। শক্তি আমাকে বাদ দিয়ে নয়, সে যখনই আমাকে বাদ দিয়ে কিছু করতে চায় তখনই সে ফেল করে সবটা। আমার অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি করে, তাহলে আন্ডার মাই গাইডেন্স কথাটা বলা আছে সেখানে তো কই, প্রকৃতিবাদীর কথা থাকলো না। প্রকৃতি জগৎ সৃষ্টি করছে, সেখানে পুরুষের কোনো পরম পুরুষের কোনো হাত নাই, এ কথা তো বলা চলল না। ঠিক এই জাতীয় কথা আরো পরিষ্কার ভাবে বুঝানো হয়েছে গীতার মধ্যে, যেখানে বলছেন মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিং গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত সর্বভূতেষু কৌন্তেয মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনি অহং বীজ প্রদপিতা। এর মানে কেউ অন্যরকম করতে পারবেন? ভগবান স্রষ্টা, শক্তি ক্ষুব্ধ হয় ভগবানেরই ঈক্ষণে, সেই ঈক্ষণ শব্দ ব্যবহার করা হয়েছে, ডাইরেক্ট সম্পর্ক নয় ইনডাইরেক্ট, সেই জন্য ঈক্ষণ শব্দ ব্যবহার হল। তাহলে প্রকৃতিবাদী যাবেন কোথায়? প্রকৃতিবাদী বলছেন যে প্রকৃতি জগৎ সৃষ্টি করেছে। জিজ্ঞাসা করা হলো তোমার প্রকৃতি কি উড়া কি অনুড়া, বিবাহিতা কি অবিবাহিতা? প্রকৃতিবাদীগণ বলে ফেললেন যে আমার প্রকৃতি অনুড়া। বাহ, বেশ ভালো কথা,
তো অনুরা কন্যা সন্তান প্রসব করবেন কি করে? অনুরা কন্যা যদি সন্তান প্রসব করে তার কি সম্মান থাকে না তার গর্ভজাত সন্তানের সম্মান থাকে? শাস্ত্রে যুক্তি দিয়ে বোঝানো হয়েছে, কত্যভাবে কুমারী না সন্ততির যদি দৃশ্যতে তেষাং মতে প্রশংসা সমাজে সা বিবর্জিতা। পতি অভাবে কুমারী নাং, স্বামী নাই, বিবাহ হয়নি, কিন্তু তার ছেলে হয়েছে, একথা যদি কেউ বলে সন্ততির যদি দৃশ্যতে তেষাং মতে প্রশংসা, কার মতে? সেই প্রকৃতিবাদীর মতে এটা খুব একটা বড় কথা একটা। সমাজে সা কন্যা বিবর্জিতা, সমাজে সসন্তান বিবর্জিত, যুক্তি দিয়ে শাস্ত্রে খণ্ডন করা হলো ওটা, যেদিক দিয়েই যান না কেন সমস্ত জিনিসগুলোই সনাতন শাস্ত্রে রিপোর্ট করা হয়েছে, খণ্ডন করা হয়েছে। নাস্তিকগণের গতি বলছেন ভগবান এই ষোড়শ অধ্যায়েতেই আছে। যারা বলছে আমি ভগবান ঈশ্বর হম অহং ভোগী সিদ্ধ হঙ্গ বলবান সুখী কন্যাস্তি সদৃশ মায়া বলছেন সব, আমার এই অহংকার ভগবানের আসন দখল করতে যাচ্ছেন অ্যানার্কিস্ট হয়ে, রাজদ্রোহী রাষ্ট্রদ্রোহী। যারা বলছেন আমি ভগবান তারা তো রাজদ্রোহী সব, রাষ্ট্রদ্রোহী সব, অ্যানার্কিস্ট। তাদের ইন্টার্ন করে রাখা হয়, এই হলো তাদের পানিশমেন্ট। আর সত্যই ভগবানের রাজ্যেতে তারা ইন্টার্ন হয়ে থাকে। স্থানটা কোথায় জানেন? প্রকৃতির পরপারে বটে, বিরজার পরপারে সে স্থান, কিন্তু চিরকাল সেখানে নজরবন্দি হয়ে সেখানে অ্যানাস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা রোগীর মতো সেখানে পড়ে থাকেন তারা। সেই স্থানটা হলো, তারও একটা নাম ব্রহ্মলোক বা সিদ্ধলোক বলে। শাস্ত্রের শ্লোক রয়েছে, সিদ্ধ লোকস্তু তমসব পারে যত্র বসন্তি সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যাশ্চ হরিণা হতা। ভগবানের হাতে যেসব দৈত্য অসুর দানব মরে তাদের ওইখানে গতি হয়, সব অ্যানার্কিস্টের দল। তো ওইখানে গিয়ে ঘুম পাড়ানি ঔষধ দিয়ে তাদের ঘুম পাড়িয়ে রাখা হয়, কোনোদিন আর তাদের জ্ঞান হয় না। এটা কি খুব ভালো অবস্থা? আমি ব্রহ্ম হব না ব্রহ্মের সেবা করব, আমি চিনি হব না চিনি খাব, চিনির আস্বাদন করব, সেবা সুখ আস্বাদনের বিষয় শাস্ত্র বলছে। আমি যদি ব্রহ্ম হয়ে গেলাম, তা ব্রহ্ম না হয়ে যদি আমি বিষ্ঠায়ী হয়ে যাই, ক্ষতি কি আছে? আমার তো অনুভব নেই, যেখানে অনুভূতির কোনো বালাই নেই, অজ্ঞান অবস্থা, সেখানে আমি ব্রহ্মই হই, মানুষই হই, আর জন্তু জানোয়ারই হই, ইট ইজ অল দি সেম। এই কথা বিচার করেছে যারা ভগবতের বিরোধী এলিমেন্ট, যারা যে কোনো ভাবে ভগবানের পরে দোষারোপ করছে, তাদের গতি কোথায়? তানহং দিশতক্রুরান সংসারে সুনরাধমান ক্ষিপামি অশুভান আসুরিষু এব জনিষু, আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয় তত জানতি অধমাঙ্গতি। শ্রেষ্ঠ জন্ম ভগবান দিয়েছিলেন সাধন ভজন উপযোগী এই জীবন এই শরীর, নরতন ভজনের মূল, সদ্ব্যবহার করার কথা লেখা আছে শাস্ত্রে। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, 84 লক্ষ জন্মের পরে নাকি মনুষ্য জন্ম পেয়েছি আমি, খেলায় খেলায় নষ্ট করলে এটা হবে না, সদ্ব্যবহার করতে হবে, এই কথা শাস্ত্রে লেখা আছে। দূর্ণ যতে তো সময় নষ্ট করো না, যখনই তুমি বুঝতে পারছো
যে তোমার সাধন ভজন প্রয়োজন, নীতি আদর্শ সংরক্ষণের প্রয়োজন, তখনই তুমি অগ্রসর হও। কেন পিছনে আছে মৃত্যু, কখন কৃষাকর্ষণ করবে জানতেও পারবে না, কখন সর্প এসে ক্ষুদিত সর্প কখন এসে মুশিক আক্রমণের ন্যায় আক্রমণ করবে বুঝতে পারবে না কখন। তাই সময়ে থাকিতে ভাই, হরিভজ ভাই, সময়ে থাকতে থাকতে। সময় কি আমাদের আছে? সময় কি আমাকে কেউ দেবে এ সংসারে? কেউ দেয়? কেউ দেবে না। আমাকেই সময় করে নিতে হবে। সংসারের চিত্র যা দেখতে পাচ্ছি তাতে তোর হাড় খাবো, মাছ খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, এই সংসারে তো বাস করি আমরা। স্বার্থপর দুনিয়া, আমাকে কেউ সময় দেয় না, দেবে না। রুটিনটা আমাকেই তৈরি করতে হয় এবং সেই রুটিন লাইফ আমাকে ফলো করতে হবে, এই তো শাস্ত্রের নির্দেশ। সময় তো নাই। বৃদ্ধ বৃদ্ধা বর্তমানে বলছেন, সন্তানদের ওরে এখন সংসারে ভোগসুখ কর, গুড়াগুড়ি করে তখন একটু ভগবানের নাম কেষ্টু বিষ্ণুর নাম করি। ইললজিক্যাল কথা, অতাত্ত্বিক জনোচিত উক্তি। এটা তো কোথাও লেখা হয়নি শাস্ত্রে। শাস্ত্রে কি লেখা হয়েছে এর উল্টো কথা দেখতে পাই। তোমার আচরিত প্রজ্ঞ ধর্মান ভাগবতানিহ, কুমার কাল থেকেই, কুমারী কাল থেকেই এই সনাতন ধর্ম তুমি আচরণ করো, অভ্যাস করো। ভক্তির বৈনং নয়তি, ভক্তির বৈনং দর্শয়তি, ভক্তি বস পুরুষ ভক্তির হুয়সি। ভক্তি ছড়া হচ্ছে না কিছু। গীতায় প্রথম ছয় অধ্যায় কর্মের চ্যাপ্টার, ছয় অধ্যায় মাঝখানের ছয় অধ্যায় ভক্তির চ্যাপ্টার, শেষের ছয় অধ্যায় জ্ঞান সমন্বিত ভক্তি তত্ত্ব। কর্মের যে অধ্যায়, কর্ম কি করে করতে হবে সে তো শিখিয়েছেন ভগবান কৃষ্ণ। কর্ম করো, কর্ম করো, কর্ম করো ভাই, কর্মটা করবো কিভাবে, প্রসেস প্রসিডিওরটা কি, কৃষ্ণ তো শিক্ষা দিয়েছেন গীতা। কিভাবে? যোগ্যার্থাৎ কর্মণা অন্যত্র নুকোয়ং কর্মবন্ধন। যজ্ঞের উদ্দেশ্যে তুমি কর্মাচরণ করো। যজ্ঞ মানে ভগবান বিষ্ণু, যজ্ঞ বৈ বিষ্ণু রীতি শ্রুতে। শ্রীধর স্বামী ব্যাখ্যা দিচ্ছেন যজ্ঞ শব্দের, যজ্ঞ মানে বিষ্ণু, যজ্ঞেশ্বর মানেও বিষ্ণু, যজ্ঞ মানেও বিষ্ণু। সেই যজ্ঞের উদ্দেশ্যে, যজ্ঞেশ্বরের উদ্দেশ্যেই তুমি কর্ম আচরণ করো, তার প্রীতি কামনায় তুমি সংসারে জীবনযাত্রা নির্বাহ করো, তোমার কোনো বাহাদুরি রেখো না। যখনই তুমি নিজেই মালিক হয়ে যাচ্ছ সংসারে, তখনই তুমি বদ্ধ দশায় পড়ছো, তুমি কষ্টের মধ্যে পড়ছো। আর মালিকানা যখন ভগবানকে দিয়ে দিচ্ছ, যখন তুমি তাঁরই ঘরের স্টোর কিপার ভাবছ, তখন তোমার আর কোনো দায়ী দায়িত্ব থাকছে না। সেই কথাই তো শিক্ষা দিয়েছেন স্যার। যত করোষি যদশনাসি যত জুহোষি দদাসি যত যত তপস্যসি কৌন্তে তৎকুরুষ মদর্পণম। আত্মসমর্পণ করো, ভগবানে কর্ম অর্পণ করো। আমরা তো সবাই কিছু ফল চাই, কিছু ফল না দেখলে আমরা কর্মে অগ্রসর হই না। আমি মশায় খেটে খেটে মরবো আর ফলটা দেওয়ার বেলায় ভগবান বলছেন করে সব আমায় দিয়ে দাও, বারে এটা কখনো হবে নাকি? সে হবে না। তো তথাপি ভগবান শিক্ষা দিচ্ছেন, দেখো তুমি তো যখন জানো না, বোঝো না কোন কর্মের কি ফল, আমার পরে নির্ভর করলে, আমি তো সবই জানি, আমি তোমার ব্যবস্থা নেব, সেটাই তো ভালো কথা। এটাই তো নির্ভরতা, সেই নির্ভরতা শিখাচ্ছেন ভাগবতের ভিতরে। ঠিক এই জাতীয় কথাই আছে, যৎ করোষি যদস্নাসি মতো। কায়েন বাচা মনেসেন্দ্রিয়া বুদ্ধাত্মনা বানু স্মৃতি স্বভাবাত করোতি যৎ যৎ সকলং পরস্মৈ নারায়ণায়ৈতি সমর্পয়েত্। হে ভগবান নারায়ণ, তোমায় সব দিলাম, কর্মফল অর্পণ করলাম। ভালো কথা, নির্ভরতা ওটা। আমি যখন আমার ভালো জানি না ভালো মন্দটা, ভগবান তুমি তো সবই জানো, তুমি তো মঙ্গল বিধাতা, নিখিল বিশ্বের কল্যাণ বিধাতা তুমি। আমি তোমার পরে ছেড়ে দিচ্ছি, আমার যেটা ভালো হয় তুমি করো। এই তো অর্জুন যেমন বলেছেন ওইটা বলা তো ভালো, মুখে বললে হবে না, অন্তরে ওটা অনুভূতির বিষয় হওয়া উচিত। সেই যে প্রেমময় ভগবান, তিনি কি করছেন? তিনি নিজে কর্মাচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন কিভাবে কর্মাচরণ করতে হবে, তার প্রসেস প্রসিডিও তিনি নিজেই শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, দেখো আমি যদি নিজে কর্মাচরণ না করি তাহলে জগৎ জীব শিক্ষা পাবে না, আমি স্বয়ং ভগবান হলেও এই কর্মাচরণ করে জগৎকে শিক্ষা দিতে হচ্ছে। উৎসিদেয়ুরিমে লোকা ন কুর্যা কর্ম চেদহম শঙ্করস্য চকর্তা সামুপহন্যামি মা প্রজা। সেই জন্য বাধ্য হয়ে আমাকে কর্মাচরণ করে শিক্ষা দিতে হচ্ছে। কিন্তু কর্মের উদ্দেশ্য যারা বোঝে না তাদের বললেন, কর্মাগ্রহী ব্যক্তি তারা এবং তারা কর্মজড়। কর্মের উদ্দেশ্যটা যারা বুঝছে নাকি, কর্ম কি করে করতে হবে, কর্ম করতে হবে বলছে, কিন্তু কিভাবে করলে আমার বন্ধন দশা আসবে না এবং কিভাবে কর্মাচরণ করলে আমার মুক্তি দশা আসবে, এটা যাদের জানা নাই তারা সব কর্মাচরণ করে কি করবেন? ভালো করতে গিয়ে খারাপটাই করে ফেলছেন। আমাদের সংসারে গৃহে ঘরে গৃহস্থের ঘরেতে দুটো পোকামাকড় পাওয়া যায়, একটা হলো মাকড়সা, ঘরের কোণে কোণে জাল তৈরি করে, মুখে থুতু লালাতে সে তৈরি করে, বনে ঘরের কোনায় কোনায় জাল। বলছেন এই সংসারে যারা মুক্ত পুরুষ যারা, তারা হলেন ওই মাকড়সা জাতীয়। সে তার থুতু লালা থেকে তৈরি করে জাল তৈরি করে, কিন্তু তাতে সে আবদ্ধ হয় না, অন্য পোকামাকড় আবদ্ধ হয়। এরা হলেন এ সংসারে যারা মুক্ত জীব আছেন তারা। আবার কর্ম আচরণ করছে আর একটা পোকা, যার নাম গুটি পোকা, বিষকৃত দোষকৃত কীট, দশর কীট। সেও মুখের লালা থেকে সুতা বের করছে, নিজেই তার ভিতরে জড়িয়ে যাচ্ছে, আবদ্ধ হয়ে যাচ্ছে, তাকে সেদ্ধ করে মারা হচ্ছে, তার প্রাণটা চলে যাচ্ছে। তো কেউ কর্মের দ্বারা মুক্তি লাভ করেন আর কেউ কর্মের দ্বারা বদ্ধ দশা মৃত্যুবরণ করেন। কোন কর্ম আমাকে মুক্তি দেবে এবং কোন কর্ম আমাকে বদ্ধ দশায় ফেলে দেবে, শাস্ত্র তো সেটা বিচার করে বলেছেন, আমাদের সে প্রসেস প্রসিডিও শিখতে হবে। গীতার কর্মের ছটা অধ্যায় শেষ হচ্ছে, শেষের শ্লোক নয় প্লাস পার্ট ওয়ান শ্লোক, দেখুন সেখানে কি আছে। তপস্বিভ্য অধিক যোগী জ্ঞানেভ্যপি মতোধিক কর্মেভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। হে অর্জুন, তপস্বীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও, কর্মীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও, জ্ঞানীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও। তাহলে কোন যোগটা বলা বাদ থাকলো? একটা বাদ থেকে গেছে। কি সেটা বলে আপনি টেনে টুনে মানে করছেন না। এবার ষষ্ঠ অধ্যায়ের অন্তিম শ্লোকটা দেখুন, যোগী নাম অপি সর্বেশম মদগতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বামী যুক্ত তমো মত। যিনি একনিষ্ঠ পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যিনি আমারই সেবার উদ্দেশ্যে সংসারে কর্মাচরণ করছেন, সেই ভক্ত যোগী শ্রেষ্ঠ। ঠিক এইভাবে তো তত্ত্বদর্শনটা শিখিয়েছেন। কর্মজ্ঞান যোগ এরা যদি ভক্তির আনুগত্য না করেন সবটাই নিষ্ফল। সেই কথা শ্রীমদ ভাগবতেও বুঝিয়েছেন, কৃষ্ণ উদ্ধবকে বলছেন, ন সাধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। আমার প্রতি অর্চিতা ভক্তি, একনিষ্ঠ ভক্তি ও একান্তিকী ভক্তি আমাকে যেমন বশীভূত করে, প্রাকৃত কর্মজ্ঞান যোগ আমাকে বশীভূত করতে পারে না। যমা দেবীর যোগ পথই কামলুবহত মুকুন্দ সেবায় যদ্বত্ত সাধ্যাত্মান সাম্মতি, এতে মন চিত্ত শান্ত হয় না, প্রশান্ত হয় না, আমি খুশি হই না। কৃষ্ণ বলে দিচ্ছেন, তাহলে আমি কর্মাচরণী করি, আমি জ্ঞানানুশীলনী করি, আর আমি যোগানুশীলনী করি, ভক্তি চাই, তার সঙ্গে মিশ্রিত চাই, তাহলে সবটাই বিফল হয়ে যায়। এই ভক্তি মানে কি হয়? এক, একের পর শূন্য দশ, দশের পর শূন্য একশো, একশোর পর শূন্য হাজার। তাহলে বাঁদিকে যতক্ষণ এক রাখছি আর ডান দিকে যতগুলো শূন্য বসিয়ে যাই, প্রত্যেকটা শূন্যের মূল্যায়ন হচ্ছে দশ দশ গুণ বেশি। বাঁদিকের এক অমিট করুন, পুছে দেন, আর ডান দিকে পড়ে থাকলো দশটা শূন্য, কোনো মূল্য হবে কি? কোনো মূল্য নেই তার। যতক্ষণ বাঁদিকে এক আছে ততক্ষণ প্রত্যেকটি শূন্যের মূল্যায়ন হচ্ছে দশ দশ গুণ, একের পিঠে দশ, দশের পিঠে শূন্য একশো, দশ দশ গুণ করে বাড়ছে। এই বাঁদিকের এক কে? শাস্ত্র বলছেন একম এই বা দ্বিতীয়ম, এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান, তিনি হলেন এই বাঁদিকের এক। তাকে কেন্দ্র করেই অনন্ত বিশ্ব অনন্ত জগৎ চলছে। তাকে যদি আমি বাদ দিয়ে বসি তাহলে সব সাইফার পেয়ে গেলাম, আমি কোনো কিছু পেলাম না। শ্রদ্ধা ছাড়া, ভক্তি ছাড়া যা কিছু কর্মাচরণ সবটাই নিষ্ফল হয়ে যাবে। বাবু বাড়িতে, বাড়ি থেকে বেরিয়েছেন বাজারে, নূতন বাঁধাকপি উঠেছে, বাঁধাকপি কিনে এনেছেন, এনে বললেন এটাকে রান্না করো। গৃহিণী নূতনই দেখেছেন সেই কপিটা, জানেন না ওটা বাঁধাকপি কিছু, ভালো করে এর ঘন্ট রান্না করো, আমি আসি টিফিন আওয়ারসে এসে খাবো। খেতে বসে এসে বললেন, কই কফি কই? বলে কফি, কফি তো কই দেখলাম না, কেন? এই যে মাথা, মানুষের মাথার মুন্ডুর মতো একটা এনে দিয়েছিলাম, ও ওইটা নাকি কফি? আমি তো শুধু পাতা ছড়াচ্ছি, দেখি শুধু পাতা আর পাতা, পাতা আর পাতা, শেষ করে সব আত্ম পড়ে ফেলে দিয়েছি। ওগুলা পাতা আবার কি খায়? আবার ওই পাতা না, ওইটাই কফি। তা যারা নেতি নেতি করছেন, নয়তি নয়তি, তারা শেষ করে ভগবানকেও আত্মা করে ফেলে দিচ্ছেন। বাদ দিতে দিতে শেষ করে ভগবানও তুমিও যাও, আত্মা করে যাও, নির্বাসিত। শিক্ষা দিচ্ছেন তো শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বাদ দিয়ে আমাদের যে কর্মাচরণ, জ্ঞানানুশীলন, যোগানুশীলন সবগুলো ওই রকম সাইফার হয়ে যায়, তা করলে হবে না। নিষ্কর্ম অপি অচ্যুত ভাব অবর্জিতম ন শুভতে জ্ঞানমলং নিরঞ্জনম। নিষ্কর্ম ভাব সেটাও যদি অচ্যুত ভাব বর্জিত হয়, ভগবত ভাব বর্জিত হয়, ভক্তিভাব বর্জিত হয়, তাহলে নিষ্ফল হল। জ্ঞানানুশীলনটা সেটাও যদি ভক্তিভাব বর্জিত হয় তাহলে নিষ্ফল হল। এই কথাই তো শাস্ত্রে জানিয়েছেন। তাহলে সেই যে প্রেমময় ভগবান, তিনি নিরাকার হতে যাবেন কেন? তিনি নিঃশক্তি হতে যাবেন কেন? তিনি তো শক্তিমান পুরুষ, তার আকার তো আছে, তাকে অস্বীকার করা যাবে কি? তিনি ভগবান তার আকারের মতো করে একটা আকার মানুষকে দিয়েছেন, কথাটা তো হচ্ছে এই। তবে কেন আমরা উল্টো অঙ্ক করছি? আমরা করছি কি, ভগবানই তো মানুষ, কেন বলবো? ভগবান তো তার আকারের মতো করে একটা আকার মানুষকে দিয়েছেন, এতে আমরা ভগবান ইজ ইকুয়াল টু মানুষ কথা বলতে যাচ্ছি কেন? আবার উল্টো করেও অনেকে বলছেন, অনেকে উল্টো করেই বলছেন যে জীব হলো ভগবান, কি করে? হবে কি করে, অঙ্কটা কি করে কাটা যাবে? ইকুয়াল ইন অল রেসপেক্ট আমি প্রমাণ করতে পারবো কি? অঙ্ক কষলে হবে না ওটা। ভগবানকে ভালোবাসতে গেলে এইসব তত্ত্ব দর্শনগুলো আমাদের দিকে শিখতে হবে। সনাতন ধর্মের কতগুলো প্রিন্সিপাল আছে কতকগুলো, সেগুলো আমাদের মেনে নিতে হবে। পাশ্চাত্য দেশ নিরাকারবাদী, তারা নাস্তিক, তারা ভগবানের আকার স্বীকার করেননি, অথচ দেখতে পাওয়া যায় তারা আবার আকার স্বীকার করছেন। কিরকম? বহু জায়গায় বহু মূর্তি রয়েছে, খ্রিস্টান জগতে বহু মূর্তি তারা স্বীকার করেছেন, জিসাস ক্রাইস্টের মূর্তি রয়েছে, ভার্জিন মেরির মূর্তি রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে মূর্তি, সব দেবদূতের সব মূর্তি রয়েছে, মুসলিম ধর্মের ভিতরেও আছে। অথচ তারা বাহ্যত তারা বলছেন আমরা ওগুলো মানি না। তারা নিরাকারের উপাসনা করেন, নিরাকারের কোন উপাসনা হয় কি? উপাসনাটা তো আকারেরই হয়। ভগবান যদি সাকার না হন তাহলে উপাসনাটা এলো কোথা থেকে? নিরাকারের কোনো উপাসনা হয় না, নিরাকারের কোনো ধ্যান ধারণা হয় না, সাকারেরই ধ্যান ধারণা হয়। গীতার মধ্যে একটা শ্লোক রয়েছে, সেটার আজকাল অনেক ভুল ইন্টারপ্রিটেশন দেওয়া হচ্ছে। অব্যক্তং ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয়। ভগবান অব্যক্ত, বর্তমানে তিনি ব্যক্ত হয়েছেন, এ কথা নয়। তিনি চিরব্যক্ত, কখনো তিনি অব্যক্ত ভাব ধারণ করছেন। আর ব্যক্ত অব্যক্ত নিয়ে তো বহু কথা বলা হয়েছে গীতার মধ্যে। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তা সত্যচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ ভীরবাক্পতি। যারা অব্যক্তে আসক্ত চিত্ত, যারা নিরাকারবাদী, তারা কষ্ট পাচ্ছেন, তাদের ও চিন্তা সফল হয় না, বড় কষ্ট হবে কি করে? নিরাকার তো ধ্যান নেই, নিরাকার তো উপাসনা নেই, মুখে বললে কি হবে? তারা অধিক ক্লেশগ্রস্ত, অধিক কষ্ট পান তারা। কষ্ট পাওয়া মানে পারমার্থিক কষ্টের কথা বলা হয়। ওই দুঃখালয়ম অশাশ্বতম, সেই কষ্ট পান তারা। ও চিন্তা ভাবনা করতে যাচ্ছি কেন? উপনিষদের ভিতরে রিকনসাইল করেছেন, এটা বুঝিয়েছেন সুন্দরভাবে। সেই ভগবান অপানি অপাদ, সেই পরাৎপরতত্ত্ব ভগবান, তার সাধারণ হাত নাই, সাধারণ পা নাই, কিন্তু তিনি ভক্তের উপহারিত দ্রব্য সব কিছু গ্রহণ করেন, হাত পেতে নেন। গিরিরাজ গোবর্ধন, তার পূজা হচ্ছে, ভগবান কৃষ্ণ নিজেই শিক্ষা দিচ্ছেন তার পূজা। আবার মন্ত্র পড়ছেন, এই মন্ত্র পড়ে গিরিরাজের প্রণাম করো। অপর মূর্তিতে তিনি গিরিধারী হাত বাড়িয়ে সব উপহার দ্রব্য নিচ্ছেন। তাহলে ভগবানের যদি হাত না থাকে তাহলে উপহারিত দ্রব্য কি করে তিনি গ্রহণ করছেন? ভগবানের সাধারণ পা নাই, কিন্তু এমন পা আছে সেই পায়ে তিনি হাজার হাজার মাইল রাস্তা হেঁটে চলে যাচ্ছেন, ভক্তের জন্য সাক্ষী দিচ্ছেন, সাক্ষী গোপাল। ক্ষীরচোরা গোপীনাথ ভক্তকে খাওয়াবেন বলে ক্ষীর চুরি করে রাখছেন, ধরার আচলে ভক্তকে খাওয়াবেন বলে। কি বলে সেই প্রেমময় ভগবান কথা কন না? কথা কতে জানলে তিনি কথা কন? তার ইন্দ্রিয় বৃত্তি আছে, তার এক নাম ঋষিকেশ। কেন? ঋষিক মানে ইন্দ্রিয়, অপ্রাকৃত ইন্দ্রিয় আধিপতি সেই ভগবান, তার থেকেই আমরা ইন্দ্রিয়গুলি পেয়েছি, চক্ষু কর্ণ শিখে জিহ্বা ত্বক বাক পানি পাদ বায়ু উপস্থ মন বুদ্ধি অহংকার ইত্যাদি পেয়েছি। ভক্ত সবটাই ডেডিকেট করছেন ভগবান। হে ভগবান, তোমার থেকে দেওয়া জিনিস এই দিলাম, তোমায় সমর্পণ করলাম, গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম, কি করবো? আমার তো কিছু নাই, তোমারই দেওয়া সব কিছু, তোমারই দেওয়া, তোমার ধন তোমায় দিয়ে তোমার হয়ে রই। এই হলো ভক্তের সাবমিশন। ভক্ত তো বলছেন কিছুই নাই আমার, তোমারই দেওয়া সব, আমার কি বাহাদুরি আছে, তোমারই বাহাদুরি সব, তুমি গার্জিয়ান তো আমার, পিতামাতা গার্জিয়ান। বাচ্চাকে কোনো মিষ্টি দিয়েছেন এসে, বাচ্চাটা আবার একটু মায়ের মুখে দিয়ে দিল, একটা বাপের মুখে দিয়ে দিল, খুব খুশি পিতামাতা। তুমি তো খাওয়ার জন্য আনেননি, বাচ্চাকে খুশি করবার জন্য এনেছেন মিঠাই। কিন্তু ওই যে বাপের মুখে একটু গুজে দিচ্ছে, মায়ের মুখে একটু গুজে দিচ্ছে, ওইটা দেখলেই খুশি পিতামাতা। সেই পরাৎপর তত্ত্ব ভগবান, যার প্রকৃতি জগতের কোনো কামনা বাসনা নাই, যিনি স্বীয় লাভে সন্তুষ্ট আত্মকাম যদুপতি ভগবান, সে নৈব লাভে ন সমগ প্রশান্তম, সেই ভগবান আমাদের কাছ থেকে অন্য কিছু আশা করেন না, স্নেহ মমতা একটু আশা করেন, ওটু দেখলেই খুশি সন্তুষ্ট। আমরা ভাবছি সেই ভগবানকে সন্তুষ্ট করা যায় না, সেই জন্য ভগবান নিজে দুঃখ করে বলছেন, আমাকে ছেড়ে দিয়ে, আমি পরাৎপর তত্ত্ব সর্বশক্তিমান ভগবান, আমাকে ছেড়ে দিয়ে কোন কোন বোকা হতভাগা তারা আধিকারিক দেব দেবীর কাছে ছুটে যাচ্ছে, এর থেকে আর দুঃখের কথা কি আছে? আমাকে ছেড়ে দিয়ে তারা আমারই বিশেষ বিশেষ ক্ষমতা অধিকার দিয়ে যাদের বসিয়েছি তাদের কাছে তারা যাচ্ছে, অথচ আমি মূল মালিক, আমি ইচ্ছা করলে অনেক কিছু দিয়ে দিতে পারি, তারা যেটা দিতে পারেন না আমি সেটা পাই, আমি প্রেম ভক্তি দান করতে পারি, আমার কাছে আসছেন না, কি চিন্তা? তাই কৃষ্ণ বলেছেন ভাগবতের মধ্যে, অত মাংসু দুরারাধ্যম হিত্বা অন্যান ভজতে জন ততস্তু আশুতোষেভ্য লব্ধ রাজ্য শ্রীয়ুদ্ধতা মত্তা প্রমত্তা বরদান বিস্মরন্তি অবজানতি। আমি যাদের কিছু বিশেষ অধিকার দিয়ে বসেছি তাদের কাছে তারা যাচ্ছে কিছু আদায় করতে। হিরণ্যকশিপু ভগবতী বিরোধী এলিমেন্ট, বিষ্ণু বিরোধী এলিমেন্ট, সে কি চাইছে? ব্রহ্মার উপাসনা করছে সে, আর তার চিন্তা ভাবনা কি? না ব্রহ্মার উপাস্য যে ভগবান তাকে সে বধ করবে, বিষ্ণুকে সে জগৎ থেকে সরিয়ে দেবে, এই জন্য সে ব্রহ্মার উপাসনা করছে, আর বিষ্ণুকে মারবে বলে সে ঘুরিয়ে ফিরিয়ে বর চাচ্ছে অমর বর। দেখুন তো কেমন শয়তানি। আমি দিনে মরব না রাত্রে মরব না তথাস্তু, আমি কোন অস্ত্রের দ্বারা মরব না তথাস্তু, আমি ঘরে ঘরে মরব না ঘরের বাইরে মরব না ঘরের ভিতরে মরব না তথাস্তু, আমি স্থল জল অন্তরীক্ষে মরব না তথাস্তু, যা বলে যাচ্ছে সব তথাস্তু। কিন্তু ভগবান নৃসিংহদেবের বুদ্ধি তো এক কাঠি উপরে আছে, তার যে পরমভক্ত ব্রহ্মাজি তার সব বাক্য তিনি রক্ষা করেছেন, স্থলে জলে অন্তরীক্ষে মরেননি, মারেননি তাকে, কোলের পরে রেখে মেরেছেন, দিনে মরব না রাত্রে মরব না কাল সন্ধ্যায় মেরেছেন তাকে, ঘরের ভিতরে মরব না বাইরে মরব না চৌকাঠের উপরে রেখে মেরেছেন, কোনো অস্ত্রে মরব না নখ দিয়ে ফেড়ে দিয়েছেন, নখটা কোনো অস্ত্র নয়, ব্রহ্মার সব কিছু এটাই তিনি মেনে নিয়েছেন। আবার অন্য দিক দিয়ে তিনি তার করণীয় যা কর্তব্য তিনি করেছেন, ভক্তবৎসল তিনি, ভক্তের পর অত্যাচার তিনি সহ্য করতে পারেন না, তাই তোর ভগবান তোর বিষ্ণু, তুই বিষ্ণু বিষ্ণু করছিস, তোর বিষ্ণু এই স্তম্ভের মধ্যে আছে, বল কথম স্তম্ভে ন দৃশ্যতে। হ্যাঁ বাবা, সে স্তম্ভের ভিতরেও তো আমি দেখতে পাচ্ছি তাকে, বলিস কি? স্তম্ভে মুষ্টাঘাত, সঙ্গে সঙ্গে ভীষণ গর্জন করে একবার যেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, স্তম্ভ ভেদ করে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহদেব। কি প্রমাণ করতে এলেন? আমার ভক্তের বাক্য মিথ্যা নয়, ভক্ত সত্য বাক, তার দর্শন সত্য দর্শন, সেইটাই প্রমাণ করলেন ভগবান নৃসিংহ মূর্তিতে আবির্ভূত হয়ে। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন, কিন্তু ভক্ত বৎসল তাকে তো সন্তুষ্ট করতে পারছিলেন না। দেবতাগণ সব ভয়ে সন্ত্রস্ত, সবাই মিলে বললেন, মা লক্ষ্মী আপনি যান আপনার প্রভুকে শান্ত করুন বলে। ওরে বাবা আমি যেতে পারব না, লক্ষ্মী দেবী এগোতে সাহস পাচ্ছেন না। তখন সবাই মিলে পরামর্শ করে ঠিক করলেন, যার জন্যে ভগবানের এই অবতার তাকেই পাঠানো হোক না। বাবা আচ্ছা প্রহ্লাদ তুমি তোমার প্রভুকে শান্ত করো, কিছু নেই সরল স্বাভাবিক, সাষ্টাঙ্গে গিয়ে প্রণাম করলেন প্রহ্লাদ নৃসিংহদেবের সঙ্গে। অমনি তাকে দুহাতে তুলে তাকে কোলে নিলেন, তার মস্তকাঘ্রাণ করছেন, সেই যে তার লেলিহান জিহ্বা সেই জিহ্বা দিয়ে তার মাথাটি চাটছেন আর মস্তকাঘ্রাণ করছেন স্নেহের বলছেন, আমার জন্যই তোমার কষ্ট হয়েছে না, তোমার বাবা এত কষ্ট দিয়েছে আমারই জন্য, তুমি আমাকে ভালোবেসেছ এই জন্যে তো, তোমার ধৈর্য তুমি শান্ত হও, এরপরে তোমাকে আর কোনো কষ্ট দিতে হবে না, আমি তোমায় আশীর্বাদ করছি প্রহ্লাদ, আমার তোমার বংশে আমার হাতে মৃত্যু হয়েছে শুধু এই হিরণ্যকশিপুর, আমি আশীর্বাদ করছি অতঃপর তোমার বংশে আর কারো মৃত্যু হবে না আমার হাতে, আশীর্বাদ করবে, আমারই জন্য তুমি কষ্ট পেয়েছ, আমাকে ভালোবাসতে গেলে সত্যিই মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্ট করতে হয়, আমি তোমার এতে সন্তুষ্ট হয়েছি প্রহ্লাদ, বর গ্রহণ করো, তুমি কি চাও বলো। প্রহ্লাদ সে ভীষণ চালাক ছেলে, ভক্ত তো ভীষণ বুদ্ধি তার, বলছে কি ঠাকুর আমি তো বণিক নই, প্রভুর সেবার বিনিময়ে যে সেবক কিছু প্রার্থনা করে আমি তাকে সেবক বলে মানি না, আর তুমি যে আমার প্রভু তুমিও যে সেবকের কাছ থেকে কিছু চাও আমি সেরকম মনে করি না, আমি তোমার কাছে তোমার সেবার বিনিময়ে কিছু চাই না প্রভু। সে কি প্রহ্লাদ আমার যে বরদ নাম, আমি যে কাকু দর্শন দিলে আমি তাকে বর দিয়ে থাকি আশীর্বাদ করে থাকি, তুমি সে আশীর্বাদ নাও বর নাও, তুমি যদি কিছু না চাও তাহলে আমার বরদ নাম কেটে দিতে হবে শাস্ত্র থেকে, বরদ নাম বাদ দিয়ে দিতে হবে। তখন প্রহ্লাদ কেঁদে ফেলেছেন, কি আমার জন্য তোমার বরদ নাম খুঁজবে, না না তা হবে না, তা হবে না, তাহলে চাও বর, যদি দাশ্যসি মেয়ে কামান বরাংস্তং বরদর্শব কামানাং ঋত্তব সংরূহং ভবন্তস্তু বৃণে বরম, ঘুরিয়ে ফিরিয়ে না, হে ঠাকুর আমাকে এই বর দাও এই আশীর্বাদ করো যাতে পার্থিব জগতের কোনো বিষয়বস্তুর প্রতি আমার আসক্তি না থাকে, চাইবার প্রবৃত্তি না থাকে, তুমি এমন বর দাও, ঘুরিয়ে ফিরিয়ে না। ভগবান এখন তথাস্তু বলে কোন রকম করে তার ওই বরদ নামটা রক্ষা করলেন। ভক্ত তো সুচতু, জগতের কাছে তিনি কিছু চান না, তো সেই প্রেমময় ভগবানকে বশীভূত করতে গেলে সনাতন ধর্মের যে প্রিন্সিপল গুলো আছে এগুলো তো আমাদের জেনে রাখতে হবে। হরিমিহ পরমম, ভগবান শ্রীহরি পরতত্ত্ব সর্বোপরি মালিক, হরিমিহ পরমম সর্বশক্তি, তিনি সর্বশক্তিমান ভগবান, রসার্ধীন অখিল রসামৃত মূর্তি সেই ভগবান, সাধন ভজন ক্ষেত্রে সাধক সাধিকা তাদের স্বস্ব অধিকার অনুসারে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এই যে পঞ্চ মুখ্য রস এর যে কোনো একটা রস আশ্রয় করে তারা সাধন ভজন করে ভগবানকে লাভ করতে পারেন, তার সাক্ষাৎ সেবা সে সুযোগ ভগবান রেখেছেন শাস্ত্রে। সর্বশক্তি রসাবধীন তদ্বিভিন্নাংশ জীবন, জৈব জগৎকে ব্যাখ্যা করছেন তারা কে না ভগবানের বিভিন্নাংশ, অনুচৈতন্য জীবাত্মা, বৃহৎ চৈতন্য ভগবান, অনুচৈতন্য জীবাত্মা সাধক বা সাধিকা। কি করবেন তারা? ভক্তির দ্বারা সেই ভগবান, প্রেমময় ভগবানকে লাভ করবে। সেই জীব দুই প্রকার, এক মুক্ত এক বদ্ধ। মুক্ত করা, যখন রুচি পরীক্ষা হয়েছিল সেই সময় যারা পাশ করে গেছেন তারা সব ভগবত ধামে গিয়ে ভগবানের সাক্ষাৎ সেবায় নিযুক্ত। আর যারা রুচি পরীক্ষায় ফেল করেছি, বোকা হতবাগা আমরা, এই কারাগারে এসে হাজির হয়েছি, এইখানে এসেই খেলাঠেলি গুতগুতি লাগিয়ে দিয়েছি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কে কার দাবি শোনে, কে কার দাবি মানে? আমি যদি কোনোদিন কারো দাবি শুনেছি মেনেছি, তাহলে আমার দাবি কেউ শুনতে পারেন, কিন্তু আমি কার কাছে এ দাবি জানাচ্ছি? যারা কখনোই কারো কোনো দুঃখ কষ্ট বোঝে না, অনুভব করে না, তাদের কাছেই তো জানাচ্ছি আমার দাবি। চিরসুখী জন ভ্রমে কি কখনো ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিজারে। যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, বিশদ আছিবে শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে যতনা। আমার দুঃখ কাকে নিবেদন করছি, কে শুনবেন সেটা? কে আমাকে সান্ত্বনা দেবেন? কে বলবেন মা বই তোমার চিন্তনায় আমি তোমার দায়িত্ব নিচ্ছি? কে নেবেন? কই সে ব্যক্তি? কই এক মুক্ত জীব আর এক বদ্ধ জীব। বদ্ধত্ব লাভ করেছি, কিন্তু এ বদ্ধদশা কি ঘুচবে কখনো? এ বদ্ধদশা কি কখনো ঘুচে? হ্যাঁ, ঘুচতে পারে, আছে তার ক্ষেত্র আছে। আমি যদি সেটা মেনে চলি তাহলে ঘুচে। সে বদ্ধদশা সাধন ভজনের প্রয়োজন, কিছু জমার ঘর দরকার। সেই জমার ঘরটা হলো ফিক্সড ডিপোজিট, যেটা কখনো নষ্ট হয় না। পাশ্চাত্য দেশ জন্মান্তরবাদ মানেন না, এখন মানতে শুরু করেছেন, কিন্তু আর্য ঋষিগণ তো জন্মান্তরবাদের কথা বলেছেন। মানুষ ইহ সংসারে যে কর্মাচরণ করে যাচ্ছে তারই অ্যাকুমুলেটিভ যে রেজাল্ট ফল, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। ভগবান কৃষ্ণ গীতাতেও সে কথা বলেছেন, হে অর্জুন তুমি সাধন ভজন করো, সনাতন ধর্ম যাজন করো, এই করতে করতে যদি তোমার হঠাৎ যদি তোমার ইন্তেকাল উপস্থিত হয়, তুমি যদি মারা যাও তখন কি হবে? আমি ব্যবস্থা করে রেখেছি, তার পরবর্তী জীবনটা তোমার কিরকম হবে আমি ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা? সুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট বিজায়তে, ওটা আমারই ব্যবস্থা, করে রেখেছেন ভগবান। তো মানুষ যখন মরে যাচ্ছে তখন ওই মন বুদ্ধি অহংকারের যে ইম্প্রেশন সেটা নিয়ে যাচ্ছে, তার সারা জীবনের যে কর্ম সে কর্মের একটা ইম্প্রেশন সে নিয়ে যাচ্ছে, সেই অনুসারে তার জন্ম হয়। কিন্তু এই জন্ম কোনদিন নিরোধ হচ্ছে না, যতদিন আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, বাবুস বুদ্ধবুদের মতো সবসময় উঠছে। যতদিন আমরা এই সংসারে বাস করেছি, কোন রকম ধরনের ঋণ পরিশোধ করিনি, এই সংসারে বাস করতে গেলে ছটা ঋণ হয় আমাদের, ছয় ঋণে ঋণী, সেই ঋণ পরিশোধ না হলে আমাদের বারবার করে জন্মগ্রহণ করতে হয় এই সংসারে। কি ছটা ঋণ? দেবর্ষি ভূতাপ্ত ঋণাং পিতৃণাং, এই ছটা ঋণ।